السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
সবাই জানি যে আজ থেকে 120 বছর পূর্বে এই মাসে মার্চ মাসে 23 মার্চ কোরআনের সেই মহান ভবিষ্যৎবাণী পুরো হয়েছে যার সংবাদ আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ হিসেবে দান করেছিলেন। উম্মতে মুসলিমার সহস্র বছর ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হওয়ার পর আর সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর মুসলমানদের ভিতর যখন শুধু ইসলামের নাম বাকি থেকে যায় তখন আল্লাহ তাআলা সেই চন্দ্র আলোকিত হওয়ার সংবাদ দেন, যার আলো পাওয়ার কথা ছিল সমুজ্জ্বল সূর্য থেকে, যা সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামত পর্যন্ত তিনি সেই আলোর বিচ্ছুরণ করবেন এবং তার জামাত এবং তার সিলসিলা চিরস্থায়ী হবে। নিজ প্রভু এবং নেতার আনিত শরীয়তের সৌন্দর্য এবং আলোর কল্যাণে তরবিয়ত প্রাপ্তরা পৃথিবীকে সবসময় সৌন্দর্য মণ্ডিত করবে বা করতে থাকবে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সন্তানের প্রতিষ্ঠিত জামাতের একটি যুগ 23 মার্চ 1889 সনে সূচিত হয় যখন খোদা তাআলা তাকে এলহামে জানিয়েছিলেন যে ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাসনাইল ফুলকা বিআয়ুনা ওয়া ওয়াহিনা আল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তিনি এজালায় আওহামের অনুবাদ এভাবে করেছেন যে যখন তুমি এই সেবার সংকল্প করেছ খোদা তালার উপর সেই খেদমতের জন্য ভরসা করো, আর এই নৌকা আমাদের চোখের সামনে আমাদের তত্ত্বাবধানে আমাদের ওয়াহি অনুসারে বানাও, যারা তোমার হাতে বয়াত করবে তারা তোমার হাতে না বরং খোদার হাতে বয়াত করবে, খোদার হাত তাদের হাতের উপর থাকবে। তিনি আরো বলেন যে এই জামাত প্রতিষ্ঠার সময় তিনি আমাকে জানিয়েছেন যে পৃথিবীতে ভ্রষ্টতার তুফান বিরাজ করছে, তুমি এই তুফানের সময় নৌকা বানাও, যে ব্যক্তি এই নৌকায় আশ্রয় নেবে সে নিমজ্জিত হওয়া থেকে পরিত্রাণ পাবে, আর যে অস্বীকার করবে তার জন্য মৃত্যু ওত পেতে আছে। তিনি যাই হোক, খোদার সংবাদ অনুসারে তিনি 1889 সনের 23 মার্চ বয়াত নেন, আর শত শত সৌভাগ্যবান মানুষ এই নৌকায় আরোহণ করে, আর এই সংখ্যা বৃদ্ধি পেতে পেতে তার জীবদ্দশায় লক্ষে উপনীত হয়, কয়েক লক্ষে উপনীত হয়। আর বয়াতকারীরা বয়াতের যে দায়িত্ব তাদের উপর বর্তায় সে দায়িত্ব পালন করেছেন, আর খোদাতালা স্বীয় হাত তাদের উপর রেখেছেন এবং তারা আধ্যাত্মিকতার উন্নত মার্গে পৌঁছতে থাকেন। তারাও বিরোধিতার ভয়াবহ তুফান দেখেছেন, আপন পর সকলের শত্রুতার তাদের মুখোমুখি হতে হয়, এমনকি তার হাতে বয়াত করার কারণে অনেকে শহীদও করা হয়, যাদের ভিতর সবচেয়ে বড় শহীদ যাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়া হয়েছে তিনি হলেন হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু আনহু। এই মৌলভীদের ফতোয়ার কারণে বাদশার নির্দেশে নির্দয়ভাবে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, শহীদ করা হয়। আর এই সমস্ত ঘটনাবলীর থেকে প্রথম যুগের সেই জুলুমের এবং অত্যাচারের কাহিনী মনে পড়ে, যার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবেরা সম্মুখীন হয়েছেন, কিন্তু সকল বিরোধিতা অত্যাচার আর সরকারকে তার বিরুদ্ধে প্ররোচিত করার স্মরণীয় সত্ত্বেও খোদার এই জামাত ধাপে ধাপে উন্নতি করতে থাকে, আর অবশেষে 26 মে 1908 সনে ঐশী ইচ্ছা অনুসারে তার উপর যেই কাজ ন্যস্ত ছিল সেই কাজের সম্পূর্ণতার পর নিজ প্রভুর দরবারে ফিরে যান। আর খোদা যেভাবে তাকে আশ্বস্ত করেছিলেন যে তার জামাতের দ্বিতীয় যুগ কুদরতে সানিয়ার আকারে আবির্ভূত হবে, যা সম্পর্কে স্বয়ং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে বস্তুত খোদা তাআলা দু ধরনের কুদরত প্রকাশ করেন, প্রধানত নবীদের হাতে তার পবিত্র শক্তি প্রকাশ করেন, দ্বিতীয়ত এমন সময়ে যখন নবীর ইন্তেকালের পর বিপদ আপদ মাথা চাড়া দেয়, শত্রু শক্তিশালী হয়ে ওঠে আর ভাবে যে এখন সবকিছু এই জামাতের নিয়ন্ত্রণের বাহিরে, আর দৃঢ় বিশ্বাস করে যে জামাত এখন নিশ্চিহ্ন হয়ে যাবে, জামাতের সদস্যরাও দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়, তাদের মনোবল ভেঙে যায়, অনেক দুর্ভাগা মুরতাদ হওয়ার রাস্তা বেছে নেয়। তখন খোদাতালা দ্বিতীয়বার তার অসাধারণ শক্তি প্রকাশ করেন, আর খোদাতালা তার দুর্বল জামাতকে সাহায্য করেন। অতএব যারা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করবে তারা খোদার এই নিদর্শনকে দেখবে বা দেখে। অতএব যখন এই দ্বিতীয় যুগ সূচিত হয় মসীহ মওউদ আলাইহিস সালামের উক্তি অনুসারে কিছু দুর্ভাগা সন্দেহ লিপ্ত হয়েছে আর নিজেদের অহমিকার তারা শিকার হয়েছে, যাদের হযরত খলিফাতুল মসীহ আউয়াল অর্থাৎ প্রথম খলিফা অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন এবং সংশোধনের দিকে সংশোধনের চেষ্টা করেছেন, কিন্তু এটি তাদের দুর্ভাগ্য যে দ্বিতীয় খেলাফতের নির্বাচনের সময় তাদের কতক মুরতাদ হয়ে যায়। আর একথা বোঝার চেষ্টা করেনি যে পড়ন্ত জামাতকে খোদাতালা ইয়াদুল্লাহ ফৌকা আইদিহিমের অধীনে সাহায্য করেন, সাপোর্ট করেন, তাদের বুদ্ধি এবং মেধা থাকা সত্ত্বেও এই চিন্তা করল না, তারা একথা ভাবল না যে নৌকায় আরোহণের পর ডুবা বা নিমজ্জিত হওয়া থেকে তারাই রেহাই পাবে যারা দ্বিতীয় কুদরতের সাথে থাকবে। আর সেই দ্বিতীয় কুদরত, খোদার দ্বিতীয় শক্তির বিকাশ আঞ্জুমানের মাধ্যমে হয়নি, বরং খেলাফত হল সেই দ্বিতীয় কুদরত। অতএব আমরা আজও আমরাই সেই সৌভাগ্যবান যারা খেলাফতের সাথে চিমটে থাকার কারণে সেই নৌকায় আরোহিত আছি, যেই নৌকা মসিমা ইসলাম বানিয়েছেন, এবং আমরা নিমজ্জিত হওয়া থেকে আল্লাহ তালার ফজলে নিরাপদ রয়েছি, খোদা তালার পবিত্র হাত আমাদের উপর রয়েছে। পৃথিবী অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে গেছে, আহমদিরা তাদের সর্বশক্তিমান খোদার পবিত্র শক্তির প্রকাশ এবং বিকাশ দেখছে। 1908 থেকে আরম্ভ করে আজ পর্যন্ত শত্রু নতুন নতুন ষড়যন্ত্রের আশ্রয়ে জামাতকে ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা সবসময় সকল বড় পরীক্ষার কুফল এবং শত্রুর ঘৃণ্য ষড়যন্ত্র থেকে জামাতকে রক্ষা করে আসছেন। আর ঐশী প্রতিশ্রুতি অনুসারে জামাতের প্রসারের উন্নতির পাশাপাশি হিংসা এবং বিদ্বেষের অগ্নিও দ্রুত প্রসার লাভ করছে, বিরোধিতা বাড়ছে। যে যে স্থানে নামধারী ওলামা, স্বার্থপর ওলামারা পারে, খোদার নামে তারা জুলম এবং অত্যাচার করা থেকে বিরত হয় না, কিন্তু প্রত্যেক বিরোধিতা খোদাতালার অনুগ্রহে আহমদীর ইমানের উন্নতির কারণ হয়, কেননা আল্লাহ তাআলা পূর্বেই শুভ সংবাদ দিয়ে রেখেছেন যে খোদার পথে মোমেনদের কষ্ট সহ্য করতে হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, কোরআন শরীফ থেকে স্পষ্টভাবে জানা যায় যে ইমানের পরিপূর্ণতার জন্য পরীক্ষা আসা আবশ্যক, যেভাবে খোদা স্বয়ং বলেছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, অর্থাৎ এরা কি মনে করে যে শুধু আমান্না বললেই তাদের ছেড়ে দেয়া হবে এবং তারা পরীক্ষার সম্মুখীন হবে না। তিনি আরো বলেন যে পরীক্ষা আবশ্যক, এই জামাতে যে প্রবেশ করবে সে পরীক্ষার বাইরে থাকতে পারে না। আমাদের অনেক বন্ধু এমন আছেন যারা নিজেরা একদিকে রয়েছেন আর পিতামাতা অন্যদিকে, আহমদীয়ত গ্রহণের কারণে এমন হয়েছে। তিনি আরো বলেন যে যখন ভয়াবহ পরীক্ষা আসে, মানুষ সে সময় যদি খোদার খাতারে ধৈর্য ধারণ করে, তাহলে সেই পরীক্ষা মানুষকে ফেরেশতার পর্যায়ে নিয়ে যায়। নবীদের জাতির উপর পরীক্ষা আসে খোদার খোদা দর্শনের জন্য, খোদার সাথে মিলিত হওয়ার জন্য। তিনি বলেন যে পরীক্ষা ছাড়া উন্নতি অসম্ভব। এই হল ইমানের দৃঢ়তার জন্য নসিহত বা হিতোপদেশ বা সৎ উপদেশ যা আহমদীরা আল্লাহ তাআলার ফজলে অনুসরণ করছে। প্রত্যেক আহমদী এই কথা খুব ভালোভাবে জানে এবং বোঝে যে আমাদের জামাতের বিরোধিতা আমাদের উন্নতির জন্য সার হিসেবে কাজ করে। গত খুতবায় আমি বালগেরিয়ার নতুন বয়াতকারীদের কথা বলেছি, তাদের অনেকেই নতুন, আর কতক আছেন যারা বেশ কয়েক বছর পূর্ব থেকেই আহমদে চলে আসছেন। সেখানকার মুসলমান মুফতির প্ররোচনায় যে মুফতির সরকারি কাজ কাম কাজে অনেক ভূমিকা রয়েছে, অনেক প্রভাব রয়েছে, তার বলার পর পুলিশ আহমদীদেরকে ভীতত্রস্ত করে এবং ধরে তাদেরকে থানায় নিয়ে যায়। আমি তাদের খবরাখবর নিলাম, মুরব্বী সাহেব আমাকে বলেন যে সবার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে, তাদেরকে যখন পয়গাম দেয়া হয়েছে প্রত্যেকের উত্তর এটাই ছিল যে খোদার ফজলে আমরা ইমানের, আমাদের ইমান দৃঢ়, এই কষ্ট কিছুই নয়। অনেকেই আবেগ আপ্লুত হয়ে কাঁদা আরম্ভ করেন এবং আমাকে পয়গাম পাঠান যে আপনি চিন্তিত হবেন না, আল্লাহ তাআলার ফজলে আমরা সকল কষ্ট সহ্য করব জামাতের খাতিরে, আমাদের জন্য আপনি দোয়া করুন। মানুষ প্রশ্ন করে যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম কি বিপ্লব এনেছেন, কি বিপ্লব সাধিত হয়েছে তার মাধ্যমে, এটি যদি বিপ্লব না হয় তাহলে আর কি? কোরআনি শিক্ষাকে, কোরবানির প্রেরণাকে আহমদীয়ত গ্রহণের পর তারা সত্যিকার অর্থে বুঝেছেন। সেই বোধ, বুদ্ধি এবং অন্তর্দৃষ্টি এটি সৃষ্টি করেছে, যার ফলে তারা এই এই সত্যকে, এই বাস্তবতাকে বুঝতে পেরেছেন যে যদি খোদার নৈকট্য পেতে হয় তাহলে পরীক্ষার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। ইউরোপে বসবাসকারী মানুষেরা এটি পূর্বে তারা এটি ভাবতেও পারত না, আর এমন জাতি যারা ইতিপূর্বে দীর্ঘকাল কমিউনিজমের প্রভাবাধীন জীবনযাপন করেছেন, হযরত মসীহ মওউদ এবং খেলাফতের সাথে তাদের একটি বিশেষ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে যা শুধু খোদা তাআলার বিশেষ অনুগ্রহে সম্ভব। আর এই ফজল, এই কৃপা মহানবী সাল্লাল্লাহু ইসলামের নিষ্ঠাবান প্রেমিকের জামাতে অন্তর্ভুক্ত হওয়ার পর এই কৃপা বৃষ্টি বর্ষণ করছেন। একইভাবে আজকাল ভারতের নতুন বয়াতকারী জামাতগুলোর উপর অনেক জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আর এই জুলুম এবং অত্যাচারও সেখানে অত্যাচারী মোল্লাই করছে, আর মোল্লার প্ররোচনায় সেখানকার মুসলমানরা এই অত্যাচার করছে আহমদীদের উপর। সরকার কোন গঠনমূলক পদক্ষেপ নিচ্ছে না, এর কারণ হল সেখানে সত্তর ইলেকশন হবে এবং মুসলমানদের ভোট তাদের চাই, আর আহমদীরা তো কোনো শক্তি নয় সেখানে। কিন্তু এই যে অত্যাচারী শ্রেণী এবং যারা জুলম এবং অত্যাচার দেখে না দেখার ভান করে, তাদের স্মরণ রাখতে হবে যে জামাতে আহমদিয়ার কাছে জাগতিক শক্তি নেই, কিন্তু খোদা তাআলা জামাতে আহমদিয়ার সাথে আছেন, তিনি আমাদের প্রভু। আর তিনি যখন সাহায্যের জন্য আসেন, সাহায্য নিয়ে আসেন, সবকিছুকে তিনি ধূলিসাৎ করেন। যখন তার তাকদীর এবং তার ইচ্ছা বাস্তবায়িত হয়, কোনো কিছু তার সামনে দাঁড়াতে পারে না। তাই ভারতের আহমদীদেরও ধৈর্য ধারণ করতে হবে, দোয়াতে সর্বশক্তি নিয়োজিত করুন, প্রভুর সাথে সম্পর্ককে আরো উন্নত করুন। পাকিস্তানেও চরম বিরোধিতা হচ্ছে আহমদীদের, আশ্চর্য হতে হয় মোল্লাদের এবং সরকারের আচার ব্যবহার দেখে। উপমহাদেশে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের আবির্ভাবের পর মৌলভীদের পক্ষ থেকে যে বিরোধিতার সূত্রপাত হয়েছে এবং এরপর মৌলভীরা নিজেরাও ক্ষতি করার চেষ্টা করেছে, আর অন্যান্যদেরও জামাতের বিরুদ্ধে তারা প্ররোচিত করেছে, খেপিয়েছে, উদ্দেশ্য হল কোনোভাবে যেন এই জামাতকে নির্মূল করা যায় বা জামাতের যেন ক্ষতি হয়। কিন্তু এদের সকল হীন চেষ্টার পর জামাত উন্নতি করেছে, কিন্তু এরা এসব কিছু দেখার সত্ত্বেও বুঝল না যে এর মাধ্যমে তো এটি প্রমাণিত হয় যে জামাত মানুষের হাতে প্রতিষ্ঠিত নয়, বরং খোদার হাতে রোপিত বৃক্ষ, বরং খোদা তাআলার নিদর্শনাবলীর একটি এই জামাত। এই কথা আমি আজকে প্রথম দিকেই বলেছি, একটি ভবিষ্যৎবাণী এর ফলে পুরো হয়েছে এই জামাত প্রতিষ্ঠার মাধ্যমে। খোদা তাআলার মহান শুভ সংবাদ পুরো হওয়ার নিদর্শন এটি। তাই আমি বলবো যে বিবেক খাটাও, কাণ্ড জ্ঞান খাটাও এবং খোদার সাথে প্রতিদ্বন্দ্বিতায় এসো না, খোদার প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত হও, ইস্তেগফার করো এবং খোদার সামনে ঝুঁকো এবং খোদার প্রেরিত ব্যক্তির সাহায্যকারী হও। কিন্তু এদের চোখ এবং বিবেক উভয়টির উপর পর্দা রয়েছে, যা খোদা এবং ইসলামের নামে খোদার বান্দাদের উপর জুলুম করতে প্ররোচিত করে। কিন্তু এরা ভুলে যায় যে যখন জুলুম এবং অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে আল্লাহর বান্দাদের উপর, তখন তারা মাতা নাসরুল্লাহর আওয়াজ উত্তোলন করেন যে খোদার সাহায্য কবে আসবে। তখন খোদা তাআলা ইন্না নাসরাল্লাহি করিবের উত্তর দিয়ে থাকেন, অর্থাৎ নিশ্চয় খোদার সাহায্য সন্নিকটে, এই উত্তর খোদার পক্ষ থেকে আসে। সুতরাং আহমদীদের উপর যেই জুলম এবং নিষ্পেষণ চলছে, অত্যাচারের জাতাকলে যে আহমদীরা পৃষ্ঠ হচ্ছে সর্বত্র, এটি সর্বত্র আহমদীদের খোদার নৈকট্য দান করছে। উপমহাদেশের বিভাগের পর সেই দুষ্কৃতি পড়ার মলবেদের অধিকাংশ পাকিস্তানের ভাগে আসে। এখানে প্রতিদিন যে আমরা কোনো না কোনো ঘটনা দেখি এবং শুনি জামাতে আহমদিয়ার বিরুদ্ধে, আর মোটের উপর যে সমস্ত ঘটনার কথা শোনা যায়, আসলে এরা দেশে এক ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে আহমদিয়ার বিরুদ্ধে। যা হচ্ছেই দেশের জন্য বদনামীর কারণ হচ্ছে, এরা দুর্নাম বয়ে আনছে। এরা যারা আজকে দেশের সহানুভূতির সেজে বসে আছে, আহমদীদেরকে বলে যে তোমাদের কাছে শুধু এই রাস্তাই খোলা আছে যে হয়তো আহমদীয়ত ছেড়ে দাও বা দেশ ছেড়ে চলে যাও বা মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আর অত্যাচারের পরাকাষ্ঠা দেখুন, যে ইসলামের নামে এবং রহমতুল্লিল আলমিনের নামে এসব কিছু হচ্ছে। আর বলা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ রসুল এবং খাতামান নবীন এর যে পদমর্যাদা, সেটিকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা এসব কিছু করছি, ধর্মীয় আত্মাভিমানের বশবর্তী হয়ে আমরা এসব কিছু করছি। এদের কথা অনুসারে যে দেশ ইসলামের নামে অর্জন করা হয়েছে, সেখানে সবচেয়ে বেশি নাকি ধর্মীয় আত্মাভিমান দেখানো উচিত। আর সেই আত্মাভিমান হল খোদার নামে খোদার বান্দাদের খুন করো, হত্যা করো। এর প্রথম উত্তর হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জন্য ধর্মীয় আত্মাভিমান, যা সারা পৃথিবীতে আহমদীরা আজকে প্রদর্শন করছে, এরা তার ধারে পাশেও আসতে পারে না। ইসলামের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য যেই ত্যাগ আহমদীরা স্বীকার করছে, তার লক্ষ্য বরং কোটি ভাগের এক ভাগও এরা করছে না। যদিও বিশ্বের বেশ কয়েকটি মুসলমান দেশ তেল সম্পদে সমৃদ্ধ, তারা এই সমস্ত মোল্লাদের সাহায্য করছে, সমর্থন করছে। এরা এই সাহায্যকে, এই সম্পদকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগাচ্ছে, নিজেদের ধন ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। সন্ত্রাস, জুলম এবং নিষ্পেষণ আর অত্যাচারের জন্য সেই সম্পদকে কাজে লাগাচ্ছে। কিন্তু ইসলামের তবলিগের জন্য এদের কোনো চেষ্টা নেই। এই মৌলবী যারা আজকে পাকিস্তানের ঠিকাদার সেজে বসে আছে, বলে যে ইসলামের এই দুর্গে কাদিয়ানি নিজ বিশ্বাস সহ বসবাস করবে, এটি আমরা সহ্য করতে পারি না। এদের সামনে স্পষ্ট হওয়া উচিত যে পাকিস্তান গঠনে আহমদীরা যে ভূমিকা রেখেছে, আর যে যা সকল ভদ্র মানুষ স্বীকার করবে, যখন পাকিস্তান গঠনের চেষ্টা হচ্ছিল তখন তোমরা যারা আজকে বড় পাকিস্তান দরদি সেজে বসে আছো আর ঠিকাদার সেজে বসে আছো, তোমরা তো পাকিস্তানের যে আইডিয়া ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, তারই বিরোধী ছিল। জামাতে আহমদিয়া মুসলমানদের স্বার্থ এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কি করেছে সেই সম্পর্কে তাদের নিজেদের লোকদের কিছু মন্তব্য আমি পড়ে শোনাচ্ছি। 23 মার্চ পাকিস্তান দিবসও, তাই আজকে ঘটনাক্রমে এই ধরনের কথা সামনে আসছে। ভদ্র মানুষ এটি জানে না, মৌলবিদের হাতে এরা খেলছে, এরা পাকিস্তানের ইতিহাসও জানে না। এদের জানা থাকা উচিত যে আহমদেরা ভারতবর্ষের মুসলমান এবং পাকিস্তানের জন্য কি করেছে তা তাদের জানা উচিত। বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মৌলানা মোহাম্মদ আলী জহর নিজ পত্রিকা হামদর্দের 26 সেপ্টেম্বর 1927 সংখ্যায় লিখেছেন যে জনাব মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ এবং তার সুশৃঙ্খল জামাতের কথা যদি এইভাবে উল্লেখ করা না হয় তাহলে অকৃতজ্ঞতা হবে। যারা ধর্মীয় বিশ্বাসের অর্ধে থেকে নিজেদের সমস্ত শক্তি মুসলমানদের স্বার্থে নিয়োজিত করেছে, আর সেই সময় দৌড়ানো যখন ইসলামের এই সুশৃঙ্খল জামাতের কর্মপন্থা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর জন্য মোটের উপর, আর সে সমস্ত ব্যক্তির জন্য বিশেষ করে যারা মসজিদে বসে ইসলাম সেবার বড় বড় বলিয়ায় তাদের জন্য আলোক বর্তিকা হিসাবে এটি কাজ করবে। বাজ্যত এরা বড় বড় দাবি করে মসজিদে বসে, কিন্তু সত্যিকার অর্থে এরা বড় তুচ্ছ। তাদের জন্য মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ এবং তার জামাত একটি আলোক বর্তিকা প্রমাণিত হবে। এই ছিল তার কথা মাহমুদ আলী জহর সাহেবের। এরপর মৌলানা আব্দুল মজিদ সাহেব, যিনি অনেক বড় প্রসিদ্ধ মুসলমান নেতা, ইনকিলাব পত্রিকায় লেখেন যে জনাব মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ তার এই মন্তব্যের মাধ্যমে তিনি মুসলমানদের অবস্থা দেখে তখন এক মন্তব্য করেছিলেন খলিফা সানি। ইনি বলেন যে এই মন্তব্যের মাধ্যমে মুসলমানদের অনেক বড় সেবা করেছেন, যা বড় বড় ইসলামী জামাতগুলোর কাজ ছিল যা হযরত মির্জা সাহেব করেছেন। পাকিস্তান গঠনের পেছনে সবাই জানে যে কায়দে আজমের কি ভূমিকা ছিল। এক পর্যায়ে তিনি নিরাশ হয়ে ভারত ছেড়ে ইংল্যান্ড চলে আসেন। তিনি স্বয়ং লিখেছেন মোহাম্মদ আলী জিনা, তিনি বলেন যে আমার এমন মনে হলো এক পর্যায়ে যে আমি ভারতের কোনো সাহায্য করতে পারব না, হিন্দু মন মানসিকতায় কোনো পরিবর্তন আনতে পারব না, মুসলমানদের আমি চোখ খোলা আমার জন্য সম্ভব হবে না, তাই আমি লন্ডনে বসবাসের সিদ্ধান্ত নিয়েছি। এই পরিস্থিতিতে ভারতের মুসলমানরা চরম ধাক্কা খায়। সত্যিকারের সহানুভূতিশীল কে ছিল তখন? জামাতে আহমদিয়ায় খলিফা সানি সত্যিকারের সহানুভূতিশীল ব্যক্তি ছিলেন। তিনি এর জন্য চেষ্টা করেছেন। লন্ডনে তখন জামাতে আহমদিয়ার ইমাম ছিলেন আব্দুর রহিম দর্দ সাহেব, তার মাধ্যমে কায়দে আজমের উপর ভারতের রাজনীতিতে ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করা হয়, আর অনেক চেষ্টা করে দর্দ সাহেব তাকে মানিয়েছেন। স্বয়ং কায়দে আজম বলেন যে ইমাম সাহেবের যেই অনুপ্রেরণা এবং নসিহত এত জোরালো ছিল যে আমার তা গ্রহণ করা ছাড়া কোনো উপায় ছিল না। বরং মিম সিন নামে গায়ের আহমদি সাংবাদিক ছিলেন, তিনিও লিখেছেন যে লিয়াকত আলী খান এবং মৌলানা আব্দুর রহিম লন্ডন মসজিদের ইমামি জিন্না সাহেবকে নিজের সংকল্প পরিবর্তনে এবং দেশে এসে রাজনীতিতে ভূমিকা রাখার ব্যাপারে সম্মত করেন। এর ফলে জনাব জিন্না সাহেব 1934 সালে ভারত ফিরে আসেন এবং কেন্দ্রীয় নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হন। বিচারক মুনির যিনি 1953 সনের তদন্ত কমিশনের প্রেসিডেন্ট ছিলেন, তিনি লিখেছেন যে আহমদীদের বিরুদ্ধে এটি শত্রুতাপূর্ণ এবং ভিত্তিহীন অপবাদ যে বাউন্ডারি কমিশনের সিদ্ধান্তে গুরুদাসপুরকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই জন্য যে আহমদীদের বিশেষ অবস্থান ছিল। আর চৌধুরী জাফরুল্লাহ খানকে কায়দে আজম মুসলমানদের কেস উপস্থাপনের জন্য নিযুক্ত করেছেন, তিনি বিশেষ যুক্তি দিয়েছেন সে কারণে এটি হয়েছে। কিন্তু এই আদালতের প্রেসিডেন্ট যিনি সেই কমিশনের সদস্য ছিলেন জাস্টিস মুনির বলেন যে এই বীরত্বপূর্ণ সংগ্রামে কৃতজ্ঞতা প্রকাশ আবশ্যক মনে করি আমি, যে কাজ গুরুদাসপুরের বিষয়ে জাফরুল্লাহ করেছেন এটি এই বাস্তবতা বাউন্ডারি কমিশনের ডকুমেন্ট থেকে স্পষ্ট। যে ব্যক্তি পড়ার আগ্রহ রাখে সে সানন্দে এটি দেখতে পারে, পড়তে পারে। জাফরুল্লাহ খান মুসলমানদের জন্য নিঃস্বার্থ সেবা করেছেন, তা সত্ত্বেও কিছু মুসলমান জামাত আদালতি তদন্ত বা তদন্ত কমিশনের সামনে যেভাবে তার কথা উল্লেখ করেছেন তা লজ্জাস্কর অকৃতজ্ঞতার নামান্তর। জাফরুল্লাহ খান সাহেব যে সেবা করেছেন তার মোকাবেলায় গায়ের আহমদের আদালতে যে বিবৃতি দিয়েছে তা অত্যন্ত লজ্জাস্কর, লজ্জাজনক। এই স্বাধীন রাষ্ট্র যার নাম পাকিস্তান রাখা হয়েছে তার জন্য খলিফা সানি এবং তার নির্দেশনা অনুসারে জামাতের সদস্যরা যে ভূমিকা রেখেছে তার কয়েকটি দৃষ্টান্ত তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ইতিহাস এই সাক্ষ্য বহন করবে যে আহমদিয়া খেলাফতি জামাতের সদস্যদের আধ্যাত্মিক জাগতিক ও নৈতিক তরবিয়তের পাশাপাশি উম্মতে মুসলিমার জন্য প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটি কাশ্মীরিদের স্বাধীনতার বিষয় হোক বা ফিলিস্তিনিদের স্বাধিকারের বিষয় হোক বা উপমহাদেশের মুসলমানদের স্বাধীনতার বিষয় হোক, জামাতে আহমদিয়ার ইতিহাস এই কথার সাক্ষ্য বহন করে যে জামাতে আহমদিয়া মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম সারির জামাত যারা কুরবানি করেছে, মোকাবেলায় মৌলভীরা কি করেছে দেখুন। এরা বলে যে পাকিস্তান আমাদের, আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করেছে, তাদের সম্পর্কে আপনারা একটু শুনুন। এটিও তদন্ত কমিশনের রিপোর্ট, এতে লেখা আছে আতাউল্লাহ শাহ বুখারীর বরাতে। তিনি বলেন যে এখন পর্যন্ত কোন মা এমন সন্তানের জন্ম দেয়নি যে পাকিস্তানের প বানাতে পারে। একই তদন্ত কমিশনের রিপোর্টে লেখা আছে যে বিশৃঙ্খলার সময় আহরারি নেতা আমির শরিয়ত আতাউল্লাহ বুখারী লাহোরে যে বক্তৃতা করেছেন এক বক্তৃতায় তিনি বলেন যে পাকিস্তান এক বাজারি মহিলা যাকে আহরারিরা বাধ্য হয়ে গ্রহণ করেছে বা কবুল করেছে ইন্নালিল্লাহ। তার নিজেরই বিবৃতি আবার শুনুন শাহ সাহেবের। তিনি বলেন যারা মুসলিম লীগকে ভোট দেবে তারা শুকর এবং শুকরখোর। তারপর তদন্ত কমিশনের রিপোর্টে লেখা আছে যে এহরারের মজলিসে আমেলার একটা মিটিং হয় 3 মার্চ 1940 সনে দিল্লিতে। সেই মিটিংয়ে এই রেজলিউশন পাশ হয় যাতে পাকিস্তানের প্রস্তাবকে ঘৃণ্য আখ্যা দেওয়া হয়েছে। পরে কিছু নেতা নিজেদের বক্তৃতায় পাকিস্তানকে পলিদিস্তান বা নোংরা দেশ আখ্যা দিয়েছে। একই তদন্ত কমিশনের রিপোর্টে লেখা আছে যে জামাত অর্থাৎ জামাতে ইসলামী মুসলিম লীগের পাকিস্তানের যে আইডিওলজি বা দৃষ্টিভঙ্গি ছিল তার প্রকাশ্য বিরোধী ছিল। যখন থেকে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে পাকিস্তানকে না পাকিস্তান বা অপবিত্র দেশ হিসাবে তারা স্মরণ করে। এই জামাত বর্তমান সরকার এবং সরকার পরিচালনাকারীদের বিরোধিতা করছে। আমাদের সামনে জামাত সম্পর্কে যে দলিল রয়েছে তাতে একটিও বাক্য এমন নেই যাতে পাকিস্তানের সমর্থন পাওয়া যায়। অপরদিকে যে লেখা রয়েছে তার পুরোটাই পাকিস্তান সৃষ্টির বিরোধী, আর সেই লেখা এখনো বর্তমান আছে। মৌদুলী সাহেব নিজস্ব এক বিবৃতি আছে, তিনি বলেন যে যারা মনে করে যে এলাকায় মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দাঁড়াচ্ছে, তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু থেকে যদি পৃথক হয়ে যায় এখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এর ফলে ঐশী রাজত্ব প্রতিষ্ঠিত হবে, তাদের এমন ধারণা ভুল। সত্যিকার অর্থে এর ফলে যা কিছু হস্তগত হবে তা শুধু মুসলমানদের কাফেরানা রাজত্ব হবে, এর নাম ঐশী রাজত্ব রাখা, এই নামের অসম্মান মাত্র। এই কাফেরানা এই কাফেরদের রাজত্বকে হস্তগত করার জন্য এরা এখন যে চেষ্টা করছে তা সবার সামনে স্পষ্ট। এই সমস্ত বিবৃতি এবং জাস্টিস মনিরের মন্তব্য তো স্পষ্ট। পাকিস্তান সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল, যারা আজকে পাকিস্তানের নিজেদের হোতা এবং নেতা মনে করে তাদের মতামত তখন কি ছিল সবাই জানে। যারাই ক্ষমতার আসনে আসীন হয় তারা মোল্লাদের ক্ষমতার উৎস মনে করে তাদের সাথে গাঁটছড়া বাঁধার চেষ্টা করে। মোল্লার সবচেয়ে এজেন্ডার প্রথম কথা হল আহমদীদের বিরুদ্ধে যা পারো করো। 1953-তেও বিশৃঙ্খলা ছিল, বিশৃঙ্খলা দেখা গেছে তখন কিছুটা ন্যায়পরায়ণ মানুষ ছিল, তাই মৌলবীরা যা করতে চেয়েছে তা তখনও চরিতার্থ তারা করতে পারেনি। কিন্তু 74-এ তখনকার শাসক ইসলামের নামে মৌলবীদের হাতে হাত মিলিয়ে আহমদীদের উপর অত্যাচারের যে কাহিনী রচনা করেছে, জুলুম এবং বর্বরতার যে নিদর্শন রেখে গেছে, ভবিষ্যতে ন্যায়পরায়ণ ঐতিহাসিক যখন পাকিস্তানের ইতিহাস লিখবে সেই ইতিহাস অন্ধকারাচ্ছন্ন হবে, অত্যাচারের কাহিনীতে অন্ধকারাচ্ছন্ন হবে। এরপর 84-তে এক স্বৈরাচারী যে আইন করেছে, আইন যা অ্যাসেম্বলি পাস করেছিল আহমদীদেরকে নির্মূল করার উদ্দেশ্যে তাতে পরিবর্তন আনে এবং কঠোর আইন প্রণয়ন করে, উদ্দেশ্য ছিল আহমদীদেরকে নির্মূল করা। আর অতি ধৃষ্টতার সাথে দাবি করে যে অদ্ভুতের সাথে দাবি করে যে আহমদীয়ত রূপী এই ক্যান্সারকে আমি নির্মূল করব। ফলাফল কি প্রকাশ পেয়েছে? আহমদীয়ত উন্নতির পানে ক্রমশ এগিয়ে যায়, কিন্তু এদের কেউ জানে না এরা কোথায় হারিয়ে গেছে। আসলে আজও খোদার তাকদীরের যে চাকায় যাতাকলে তারা পিষ্ট হচ্ছে। জামাত আহমদিয়ার উপর যত জুলম অত্যাচার করা হচ্ছে সেই জুলম অত্যাচার সত্ত্বেও খেলাফত আহমদিয়ার কল্যাণে এ খাতে সমবেত থাকার কারণে খোদা সাহায্য করছেন এবং জামাতকে সেই পরীক্ষা থেকে আল্লাহ তালা বের করেন। জামাত ধৈর্যের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে আসছে, আজও করছে, এটি খেলাফতের সাথে সংশ্লিষ্টতারই ফসল। আর এটি এই কথার সাক্ষ্য বহন করে যে হযরত মুসলিমদের হাতে যারা বয়াত করেছে তারা বয়াতের অঙ্গীকারকে পূরণ করেছে। আজকাল পাকিস্তানের কেন্দ্রীয় এবং প্রাদেশিক যে সরকার আছে তাদের স্মরণ রাখা উচিত যে যদি পাকিস্তানের অস্তিত্ব তাদের কাছে প্রিয় হয়, যার জন্য প্রত্যেক ভদ্র নাগরিক চেষ্টা করে দোয়াও করে, তাদের সেই পাকিস্তান প্রতিষ্ঠিত করা হচ্ছে যা হযরত কায়দে আজম প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ধর্মের নামে ঘৃণার দেয়ালদার করানো উচিত নয় এবং ধর্মের ভিত্তিতে অন্যের রক্তে হুলি খেলা উচিত নয়। কায়দে আজম কি বলেন? 1947-এর প্রেসিডেন্টের যে বক্তৃতা তিনি করেছেন সেটি লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল। কায়দে আজমের বিবৃতি দেখুন এবং এরপর 74-এর সংসদের সিদ্ধান্ত দেখুন। কায়দে আজম বলেন যে অসাধারণ রাষ্ট্র পাকিস্তানের যদি আমরা মঙ্গল চাই তাহলে আমাদের সমস্ত মনোযোগ মানুষের কল্যাণের প্রতি নিবদ্ধ করা উচিত, বিশেষ করে সাধারণ মানুষ এবং দরিদ্র শ্রেণীর প্রতি মনোযোগী হওয়া উচিত। যদি আপনারা সহযোগিতা হাত বাড়ান তাহলে সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যালঘিষ্ঠতা, আঞ্চলিকতা এবং ফেরকাবাজি ও অন্যান্য বিদ্বেষের শিকল ভেঙে যাবে। তিনি আরো বলেন যে আমাদের রাষ্ট্র সকল বিদ্বেষ মুক্ত, এখানে এক ফেরকার সাথে অন্য ফেরকার কোনো পার্থক্য থাকবে না, এখানে বংশ এবং বিশ্বাসের কোনো পার্থক্য থাকবে না। আমরা এই মৌলিক বিশ্বাসের ভিত্তিতে কাজ করব যে আমরা এক দেশের অধিবাসী এবং সম অধিকার রাখি। আপনারা স্বাধীন, আপনাদের স্বাধীনতার আপনারা মন্দিরে যাওয়ার জন্য স্বাধীন, আপনারা মসজিদে যাওয়ার স্বাধীনতা রাখেন। পাকিস্তানের সীমান্তের ভিতর যে কোনো ইবাদতগাহে যেতে পারেন, আপনার সম্পর্ক যে কোনো বিশ্বাস বা যে কোনো ধর্ম বা যে জাতির সাথেই হোক না কেন, রাষ্ট্রের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আমার মনে হয় এই কথা আমাদেরকে লক্ষ্য হিসেবে সামনে রাখা উচিত। কাজী আজম বলছেন যে আমার মনে হয় এই কথা, এই বিষয়কে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হিসাবে সামনে রাখা উচিত। আর আপনারা দেখবেন এমন সময় আসবে যখন হিন্দু হিন্দু থাকবে না আর মুসলমান মুসলমান থাকবে না। এটি ধর্মীয় অর্থে নয়, কেননা প্রত্যেক ব্যক্তির বিশ্বাস তার ব্যক্তিগত বিষয়। আমি রাজনৈতিক অর্থে বলছি, এদেশের এক নাগরিক হিসাবে বলছি। কাজী আজম সাহেব এই দৃষ্টিভঙ্গি পেশ করেছেন, কিন্তু আর 74 সংসদ সম্পূর্ণ উল্টা রাস্তা অবলম্বন করেছে। এই ছিল পাকিস্তানের প্রতিষ্ঠাতার সংসদের কাজ এবং রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য নীতিমালা। আমি পূর্বেই বলেছি যে কারো ধর্ম বিশ্বাস বা ইবাদতের রীতিনীতি নির্ধারণ করা সংসদের কাজ নয়, এটি তাদের কাজ নয় ঠিক করা যে কে কিভাবে ইবাদত করবে। যেদিন পাকিস্তান সরকার এই মূলনীতিকে বুঝে এই নীতি অনুসারে যেদিন কাজ করা আরম্ভ করবে, যে নীতি কায়দা আজম শিখিয়েছিলেন, সেদিন পাকিস্তানের উন্নতির নতুন রাস্তা প্রস্তাব করবে। ফেরকাবাজি এবং জাতীয়তাবাদের যে দেয়াল আছে তা ভেঙে যাবে। যদি এমন হয় তাহলে কায়দা আজমের সচল এবং সুন্দর পাকিস্তান পাকিস্তানিরা দেখবে এবং পাবে। অতএব রাজনীতিবিদদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। কারো ধর্মের অনুষঙ্গ সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া বা ধর্মীয় বিষয়ে কোন সিদ্ধান্ত প্রদান আর নিজেদের মতামত কারো উপর চাপানোর অনুমতি ইসলামও দেয় না। আর সেই মহান ব্যক্তিত্ব যিনি মুসলমানদের এক পৃথক রাষ্ট্র উপহার দিয়েছেন, তিনিও এর অনুমতি দেননি। এক নাগরিক হিসেবে পাকিস্তানের প্রতিটি নাগরিককে তার অধিকার প্রদান করা উচিত। ভোটের অধিকার, চাকরির অধিকার, ধর্মীয় বিশ্বাসের অধিকার, সকল অধিকার প্রত্যেক ব্যক্তির পাওয়া উচিত। আইনের যতটুকু সম্পর্ক আছে আইন সবার জন্য সমান হওয়া উচিত। যে আইনই গঠিত হয় বা লিখিত হয় সবার জন্য সমান হওয়া উচিত। সমান অধিকার যদি মানুষ লাভ করে এবং পায় তাহলে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সরকারের এটি থেকে শিক্ষা নেওয়া উচিত। 74 যে সিদ্ধান্ত হয়েছে আর 84 এতে যে পরিবর্তন এনে আহমদীদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এরপর পাকিস্তান ক্রমশ অধপতিত হচ্ছে, কোনো উন্নতি নেই। এক পা আগালে তিন কদম তিন পা পিছায় এরা। সমস্ত অত্যাচার এবং নিষ্পেষণ সত্ত্বেও আহমদীরা দেশের উন্নতির চেষ্টা করবে এবং দোয়াও করবে, এটি আহমদীদের কাজ। কিন্তু আহমদীদের যারা ক্ষতি করছে তাদের স্মরণ রাখতে হবে যে খোদা তালার তাকদীর একদিন অবশ্যই প্রতিশোধ নেবে। প্রতিদিন প্রতিনিয়ত আইন এবং ইসলামের নামে আহমদীদের শহীদ করা হচ্ছে, এই রক্ত কখনো বৃথা যাবে না। খোদা তালার এই কথা সবসময় স্মরণ রাখবে। তিনি বলেন যে ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম ও খালেদান ফিহা যে জেনে শুনে কোন মোমেনকে হত্যা করবে তার শাস্তি হবে জাহান্নাম, এতে সে দীর্ঘকাল পড়ে থাকবে। আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত এবং তার উপর তার অভিশাপ এবং তার জন্য তিনি অনেক বড় শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব খোদা তালার শাস্তিকে ভয় করো। আর ইমান সম্পর্কে হাদিসে আছে, এরা বলে যে আহমদেরা মোমেন নয়, আহমদি মোমেন নয়। মোমেন যদি না হয় তাহলে হাদিসে আছে যে ইমানের সবচেয়ে উত্তম অংশ হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, পুরো কালেমাও এতে অন্তর্ভুক্ত করা হয়নি। রাসূলুল্লাহ বলেন ইমানের সবচেয়ে বড় অংশ হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এরপর হাদিসের সেই ঘটনা স্মরণ করুন, যখন সাহাবি যুদ্ধে শত্রুকে পরাস্ত করে আর শত্রু কালেমা পড়ার সত্ত্বেও সেই সাহাবিটাকে হত্যা করেন, রাসূল করিম সাল্লামের কানে যখন এ কথা পৌঁছে তিনি এত জোরালোভাবে তাকে বলেন যে তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে যে সে মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে নাকি বিশ্বাস করেছে কালেমায়। সাহাবি বলেন যে তখন আমি ভাবলাম যে হায়, আমি যদি আজকের পূর্বে মুসলমান না হতাম তাহলে ভালো হতো এবং রাসূলের এই অসন্তুষ্টি আমাকে দেখতে হতো না। তা সত্ত্বেও এরা কালেমা পাঠক আহমদীদের একের পর এক শহীদ করছে পাকিস্তানে। কিছুদিন পূর্বে পুনরায় অত্যন্ত নির্দয় ভাবে এক আহমদী যুবক এবং তার স্ত্রীকে মুলতানে হত্যা করা হয়, শহীদ করা হয়। তাদের দোষ শুধু এতটা যে তারা যুগের ইমামকে মেনেছেন। উভয় ডাক্তার ছিলেন, অত্যন্ত জনপ্রিয় ডাক্তার ছিলেন তারা। একজন হলেন ডক্টর সিরাজ, বয়স হল 37 বছর, তার স্ত্রী ডক্টর নৌরিন শেজাদ 28 বছর বয়স। মহিলা শহীদদের ভিতর সবচেয়ে কম বয়স্কা শহীদা তিনি, আমার মনে হয় হুজুর বলছেন। এতটা মানবতা এদের ভিতর নেই, যারা মানুষের জন্য কল্যাণকর ব্যক্তিত্ব, মানব সেবা করছেন আর তোমাদের রোগীদের সেবা করছেন তারা, এমন লোকদের পাশবিক ভাবে এরা শহীদ করছে। বিরোধীদের স্মরণ রাখতে হবে, স্মরণ রাখা উচিত যে আহমদি একটা বিশেষ উদ্দেশ্যে শাহাদত বরণ করছেন, কিন্তু এই সত্যকে অস্বীকারের কারণে যে সত্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সন্ধানের আগমনের সাথে এসেছে, সেই সত্যকে অস্বীকারের কারণে দেশে যে অশান্তি বিস্তার লাভ করছে, আর এই সত্য আসার পর বেশ কয়েক ডজন নিরীহ মানুষকে যে শহীদ করা হয়েছে বা হচ্ছে, এটি আসলে খোদা তালার পক্ষ থেকে এক ধরনের শাস্তি এবং একটি প্রতিশোধ এই জাতির কাছ থেকে নেওয়া হচ্ছে। আর এর ফলে মুসলমানকে হত্যা করছে, আমরা তো এদের দৃষ্টিতে মুসলমান না, কিন্তু এরা যে পরস্পরকে হত্যা করছে, এর ফলে যে ফলাফল প্রকাশ পাবে তা তো আল্লাহই জানেন। এরা খোদাকে ভয় করে না, খোদা এদের উপর রহম করুন। আপনারা শুনেছেন খবর যে সরকারের সাথে বা আর্মির সাথে উগ্রপন্থীদের সভাতে যুদ্ধ হচ্ছে, এরপর সরকার তাদের সামনে নতি স্বীকার করে, সেনাবাহিনী আত্মসমর্পণ করে, সেখানে শরী ব্যবস্থাপনা প্রবর্তিত হয়, আদালত প্রতিষ্ঠিত হয়। এরপর সে যারা মোল্লা এবং কর্তা নেতা ছিল তারা বলে যে সরকারি বিচারকরা যেন এখানে আসার চেষ্টা না করে। তো সরকার, পাকিস্তান সরকার স্মরণ রাখা উচিত যে এই যে ধারা সূচিত হয়েছে সেখানে, এই যে দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে, এটি এর এখানেই শেষ নয়। সারা দেশ এখন অশান্তিতে ভরে যাবে। পাকিস্তানের যে চিত্র এখন পৃথিবীর সামনে তার সবার জানা, এখন পুরো দেশকেই সন্ত্রাসী রাষ্ট্র আখ্যায়িত করা হচ্ছে। এখানকার পররাষ্ট্র মন্ত্রী কিছুদিন পূর্বে বিবৃতি দিয়েছেন যে যদি সরকার নিজেদের দেশকে নিয়ন্ত্রণ করতে না পারে পুরো দেশকেই সন্ত্রাসী রাষ্ট্র আখ্যায়িত করা হবে। সেই মোল্লা যে পাকিস্তানকে পলিজিস্তান বা নোংরা দেশ বলত, তার ঘৃণ্য হীন প্রচেষ্টা সফল হচ্ছে বলে প্রতীয়মান হয়। এখন তাদের চেষ্টা এটি, বাহ্যত পরিস্থিতি যদি এদেরই নিয়ন্ত্রণে থাকে তাহলে আল্লাহ করুণা করুন, পাকিস্তানের নামও এরা বাকি থাকতে দেবে কিনা সন্দেহ আছে। আহমদিয়া জামাতের খলিফারা সবসময় সরকারকে একথা বোঝানোর চেষ্টা করেছে যে এদেরকে নিয়ে চলো, মোল্লাদেরকে পরিহার করো, একবার যদি তাদেরকে কাঁধে বসতে দাও তাহলে তারা কখনো আর নামবে না কাঁধ থেকে, কিন্তু এরা বুঝতে পারছে না। একদিকে এই রাজনীতিবিদ যারা খুব বুদ্ধিমান রাজনীতিবিদ মনে করে নিজেদেরকে আর দাবিও করে, অপরদিকে তারা এই ভয়াবহ বাস্তবতাকে বুঝতে পারছে না। মোল্লা পাকিস্তানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাই এদের সাথে কোন প্রকারের জোট সরকারকেও ক্ষতিগ্রস্ত করবে এবং দেশকেও। আমরা তো শুধু দোয়া করতে পারি আল্লাহ তাআলা এই দেশকে রক্ষা করুন, মোল্লার হীন ষড়যন্ত্র এবং সংকল্প দুর্বিষন্ধির যতটুকু সম্পর্ক আছে, তারা যে মনে করে যে এই শাহাদাতের মাধ্যমে আহমদীয়দের অগ্রযাত্রাকে তারা ব্যাহত করবে, এটি তাদের ভ্রান্ত ধারণা। আহমদীয়ত প্রত্যেক শত্রুতার পর উন্নতির নতুন মাত্রা অর্জন করছে। যেই নৌকা স্বয়ং খোদাতালা বানিয়েছেন তিনি স্বয়ং এর হেফাজত করবেন আর এর সফর এর যাত্রা অব্যাহত থাকবে, অগ্রযাত্রা। হ্যাঁ, দু একটি বিচ্ছিন্ন শাহাদতের যতটুকু সম্পর্ক আছে সেই এত পরীক্ষা আমি যেভাবে পূর্বে বলেছি, আর যারা শাহাদত বরণ করেন তারা স্থায়ী জীবন লাভ করছেন খোদার প্রতিশ্রুতি অনুসারে, আল্লাহ তাআলার ভালোবাসা তারা অর্জন করছেন। যাই হোক, আহমদীদের দোয়ার উপর অনেক জোর দেওয়া উচিত, বিশেষ করে পাকিস্তানি আহমদীদের, কেননা এই দেশ যেই আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আহমদীদের দোয়াই খোদার ফজলকে কৃপাকে আকর্ষণের মাধ্যমে সেই গর্তে গহ্বরে পতিত হওয়া থেকে রক্ষা করতে পারে। এই দেশ গঠনের ক্ষেত্রেও আহমদীদের দোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর এটিকে রক্ষার ক্ষেত্রে ইনশাআল্লাহ আহমদীদের দোয়াই কার্যকরী হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যে শহীদ ডাক্তারদের কথা আমি বলেছি তাদের বিস্তারিত কিছু বিবরণ তুলে ধরছি তাদের জীবনের ঘটনা, যা ঘটেছে তা হল 14 মার্চ ডিউটির পর 3:15 তারা ঘরে পৌঁছেন, সেখানে মনে হয় পূর্বেই কেউ সেখানে আত্মগোপন করে রেখেছিল, নির্দয় ভাবে তাদের শহীদ করা। উভয় কোদাতালার ফজলে শহীদ ছিলেন ডক্টর সিরাজ বাজওয়া সাহেবের মৃতদেহ তার বেডরুমে ছিল, হাত বাঁধা ছিল আর চোখ বাঁধা অবস্থায় ছিল, মুখে রুই ঢুকিয়ে দেওয়া হয়, ঘাড়ে রশির দাগ ছিল। বেশ কয়েকটি রশি তার বালিশের পাশে পড়েছিল। তার চাকরানি সন্ধ্যায় ঘরে এসে দেখে যে সে বলে যে তার লাশ পাখার সাথে ফ্যানের সাথে ঝুলছিল। একইভাবে তার স্ত্রীর ড্রয়িং রুমে মেঝেতে তার স্ত্রী হাত পা বাঁধা পড়েছিলেন, মুখে কাপড় ঢুকানো ছিল। ডক্টর সিরাজ সাহেব মুলতানের ওয়াবডা হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ছিলেন, ডক্টর নরিন অন্য হাসপাতালে ছিলেন। উভয় জনপ্রিয় ডাক্তার ছিলেন, আহমদি উভয় ক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন মানুষের প্রতি, এটি তাদের বিশেষ পরিচয় ছিল। কিছু কাল ফজলে উমর হাসপাতালেও কাজ করেছেন তারা। এই কলোনি এমন যে এখানে চতুর্দিকে এটি দেয়াল পরিবেষ্টিত ছিল, দেয়ালে তার কাটাও ছিল আর গেটে সিকিউরিটি নিরাপত্তা প্রহরীও ছিল, তার সত্ত্বেও ভিতরে গিয়ে কি শাহাদত কিভাবে হয়, মনে হয় যেন সবাই এতে জড়িত, এরা কেউ ভিতরের কেউ এর সাথে জড়িত এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ভালো যোগ্য ডাক্তার ছিলেন 1998 সনে প্রবন্ধ প্রতিযোগিতায় তিনি পুরস্কারও পেয়েছেন, তাদের কোন সন্তান সন্ততি ছিল না, বয়স 37 এবং 28 ছিল উভয়ের, কিছুকাল পূর্বেই তাদের বিয়ে হয়। এখন আমি তাদের নামাজের পর তাদের জানাজা গায়েব পড়াব, আর জানাজা গায়েবের সাথে আরো কিছু জানাজা আছে। ডক্টর আসলাম জাহাঙ্গীর সাহেব, যিনি হরিপুর হাজারার আমির ছিলেন, তিনিও 15 মার্চ তার ইন্তেকাল হয়। কিছুকাল নুসরত জাহার অধীনে সেরা লিওনে তিনি সেবা করার সুযোগ পেয়েছেন, তিনি দীর্ঘকাল আমির ছিলেন। কয়েক মাস পূর্বে তার উপর হামলা করা হয়, ছুরি মারা হয়, বলা হয় যে তুমি কাদিয়ানি, তোমাকে হত্যা করতে এসেছে। যাই হোক, তিনি বেঁচে যান, মানুষ জড়ো হয়। তার বয়স 74 ছিল, বাহ্যত মনে হয় এই সেই জখমের কারণেই দুর্বলতা তার ক্রমশ বাড়তে থাকে, আর তিনি অসুস্থ ছিলেন, তার হার্ট অ্যাটাক হয় এবং ইন্তেকাল করেন। মসজিদ ছিলেন বৃহস্পতি মকবেরায় তিনি তাকে দাফন করা হয়েছে। আরেকটি জানাজা সৈয়দা নাসারা বেগম সাহেবার, তিনি শরীফ আহমদ সাহেবের স্ত্রী। সৈয়দ আজিজুল্লাহ শাহ সাহেবের মেয়ে এবং সৈয়দা মেহরাবার বোন, খলিফা রাবে রহমাহুল্লাহর মামাতো বোন তিনি, অত্যন্ত মুখলেস মহিলা ছিলেন। তার নামাজে জানাজা আমি পড়াব। আল্লাহ তাআলা সকলকে সকলের পদমর্যাদা উন্নীত করুন এবং নৈকট্য দান করুন, তাদের উত্তরাধিকারীদের ভিতর তাদের নেকি জারি এবং প্রতিষ্ঠিত থাকুক, প্রতিষ্ঠিত হোক।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر